22 دسمبر 2019، ترجمان کا ویرار بلّہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب تحمد برکاتہ مہر جاتیو امام سماج ایر ادوگے آیوجت اسلامی مہاسملنے عظیم الشان اصلاحی بیان پولیس فاڑیر گلی واری ڈھاکہ
میں کیو چھوی تلبین نا ویڈیو کربین نا ایٹا ایکٹا بڑ دھورنر جھاملہ تیری ہوئیسے ایدنی نیکار دیندار لوکرہ এবং দিন দরদী লোকেরাও দিনের দরদ নিয়ে ছবি তুলতে থাকেন, অথচ হাদিস শরীফে এটার জন্য অনেক কঠিন কথা আছে। এজন্য আল্লাহর ওয়াস্তে কেউ আমার ছবি তুলবেন না, এটা আখেরাত কামিয়াব করার কোনো আমল না, সুন্নতের কোনো আমল না, নেকির কোনো কাজ না। وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من اتقى الله صار آمنا في بلاده. وقال عليه الصلاة والسلام: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا صلى الله تعالى عليه وسلم. الله پاک جل جلاله وعم نواله আমাদের কে maaf করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, নূর ওয়ালা বন্দেগী ওয়ালা জিন্দেগী আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইরা, সব মুসলমানই নিঃসন্দেহে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আখেরাতকে মনে প্রাণে বিশ্বাস করে, এতে কোনোই সন্দেহের অবকাশ নাই। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মৌলানা শাহ আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি তো বিষয়টাকে এমন চমৎকারভাবে পেশ করছেন, তুলে ধরছেন। তিনি বলেন যে ঈমান যার সিনাতে আছে, নিঃসন্দেহে আল্লাহ পাকের মহব্বত তার সিনাতে আছে। ঈমান মানেই হলো আল্লাহ পাকের ভালোবাসা। আমার প্রিয় বন্ধুরা, মুসলমানকে মারলেও সে ইহুদি হইতে রাজি হবে না, খ্রিস্টান হইতে রাজি হবে না, কোন বিধর্মী হইতে সে রাজি হবে না। ঈমান তার কাছে এত প্রিয়, এত মূল্যবান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন জিনিস যার মধ্যে থাকে তো নিঃসন্দেহে ঈমানের স্বাদ মজা দুনো জাহানে সে পাবে। ঈমানের এবং ইসলামের মধুময় স্বাদ নিঃসন্দেহে তার নসিব হবে। সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নম্বর জিনিস হলো, এক নম্বর গুণ হলো যে আল্লাহ এবং রসুলকে সে অন্য সব কিছুর উপরে ভালোবাসে, এই গুণ যার মধ্যে থাকবে। নম্বর দুই, আমার আহাব্বা আবদান লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, কোনো বান্দাকে ভালোবাসে শুধু আল্লাহর জন্যই ভালোবাসে। নম্বর তিন, ওমান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহু আল্লাহ মিনহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। ঈমান লাভের পর, ইসলাম লাভের পর, ঈমান ইসলাম ত্যাগ করা আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতোই, বরং তার চেয়ে বেশি তার কাছে কঠিন মনে হয় যে আমি আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত, কিন্তু ঈমান ত্যাগ করতে আমি কোনো ক্রমেই পারবো না। এই তিনটা গুণ যার মধ্যে থাকে তো ঈমানের মজা নিঃসন্দেহে তার নসিব হয়ে যায়। ঈমানের মজা কি জিনিস, যে নামাজ পড়লে ভালো লাগে, সিজদা করলে ভালো লাগে, জিকির করলে ভালো লাগে, গুনাহ থেকে বাঁচলে ভালো লাগে, কাবা শরীফ দেখলে ভালো লাগে, বলি আল্লাহ দেখলে ভালো লাগে, এগুলো হচ্ছে এই ঈমানের স্বাদ এবং মজার পরিচয়। আর যেখানেই আল্লাহর নাফরমানি, ভয় লাগে, ডর লাগে, এই লোকগুলো এইরকম কাজ করে, এইখানে মদ খায় দল বান্দা, এই গানের আসর, এই নাচের আসর ইত্যাদি, খারাপ জিনিস, গুনাহের জিনিস দেখলে তার কাছে কষ্ট লাগে, খারাপ লাগে। এটা হলো ঈমানের স্বাদ মজার আলামত। এবং এর থেকেও ঈমানের স্বাদ মজার অনেক ঊর্ধ্বের বিষয় আছে। যেমন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন যে আলহামদুলিল্লাহ শামসুদ্দিন তাবরিজির মতো ওলি আল্লাহর হাতে আমার জীবনের তরবিয়ত লাভের বরকতে এমন এক হৃদয় মহান আল্লাহ আমাকে দান করে দিয়েছেন যে বই আ দিলবর চুপর্রা মি সওয়াদ হি জবাহা জুমলা হায়র আমি সওয়াদ। হে মানুষ, আমি জালালউদ্দিন রুমি যখন আল্লাহ পাকের নামের জিকিরে মশগুল হই, মহান আরশ থেকে আল্লাহ পাকের খুশবু আমার রূহ পর্যন্ত পৌঁছে থাকে, এবং সেই আল্লাহ পাকের খুশবুতে এতটা বিমুগ্ধ, বিমোহিত, এত বেশি উৎফুল্ল আমি হই যে সেই স্বাদ মজা প্রকাশ করার মতো, ব্যক্ত করার মতো কোনো ভাষা এই পৃথিবীতে আমার কাছে নাই, কারো কাছে নাই, কোনো ভাষারই ক্ষমতা নাই যে আমার বুকের এই স্বাদ মজা এটা ব্যক্ত করতে সক্ষম হবে। এতটা মজা আল্লাহওয়ালারা পান এক সেজদার মধ্যে, আল্লাহ পাকের নামের মধ্যে, দোয়া মোনাজাতের মধ্যে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নামে উচু বরজবান মীর আবাদ হর বুনে মু আজ আসল জোয়ে সাবাদ। মহান আল্লাহর নামের জিকির যখন আমি শুরু করি, আমার জবানে আল্লাহ পাকের নাম যখন উচ্চারিত হয়, তো আমার দেহের বিন্দু বিন্দু মধুর দরিয়া হয়ে যায়, আমার শিরা শিরা মধুর দরিয়া হয়ে যায়, আমার জিহ্বা মধুর দরিয়া হয়ে যায়, আমার রূহ অন্তরাত্মা মধুর দরিয়া হয়ে যায়, এমন কি আমার প্রতিটি লোম কূপ পর্যন্ত মধুর দরিয়া পরিণত হয়ে যায়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, তিনি বলছিলেন যে আল্লাহ পাক আল্লাহর দ্বীনের এমন খেদমত আমার দ্বারা নিছেন, দ্বীনের ব্যাখ্যা বিশ্লেষণ এমন ভাবে আমার দ্বারা নিছেন যে 100 বছর পর্যন্ত আমার দ্বারা আল্লাহ যে খেদমত নিছেন, দ্বীনের যে ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ পাক তুলে ধরার তৌফিক দিছেন, মুসলমানরা 100 বছর পর্যন্ত নির্দ্বিধায় এটার অনুসরণ করে খাঁটি দ্বীনের উপর চলে কামিয়াব হতে পারবে ইনশাআল্লাহ তাআলা। শেখ হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এর বিখ্যাত খলিফা খাজা আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার প্রিয় বন্ধুরা, ইসলাম এত মজা, এত আনন্দময়, ঈমান এত মজা, এত আনন্দময়, আল্লাহর হুকুম মোতাবেক জিন্দিগি বানানো এত বেশি মজাদার জিনিস, এত বেশি মধুময় কে মে রহতা হুঁ দিন রাত জান্নাত মে গোয়া মেরে বাগে দিল মে ও গুল কারিয়া হ্যায়। আমার প্রিয় বন্ধুরা, ঈমান ইসলামকে ফলো করার বরকতে, আল্লাহর সঙ্গে মহব্বত আর ভালোবাসার সম্পর্কের বরকতে আমার তো মনে হয় কি যে দুনিয়াতেই সর্বদা আমি জান্নাতের মধ্যেই বসবাস করি। মে রহতা হুঁ দিন রাত জান্নাত মে গোয়া মেরে বাগে দিল মে ও গুল কারিয়া হ্যায়। আমার হৃদয়টাকে আল্লাহ পাক এমন এক নূরের ফুলবাগান বানায় রাখছেন, আল্লাহ তাআলা সেই হৃদয় আমাদের সকলকে নসিব করে দেন। আমি যে কথা বলতেছিলাম প্রিয় বন্ধুরা, যে সব মুসলমানই নিঃসন্দেহে আল্লাহকে ভালোবাসে, চাই সে যেই গ্রুপের মুসলমানই হোক না কেন। আজকে মুসলমানরা নানান দলে বিভক্ত, কিন্তু এই শের জমানার মুসলমান তো যার কাছে আপনি আমি জানলাম যে তিনি আল্লাহকে মানেন, রসুলকে মানেন, কোরআন মানেন, আখিরাত বিশ্বাস করেন, নিজেকে মুসলমান বলেন, আল্লাহর কসম তাকে সম্মান করা উচিত, তাকে ভালোবাসা উচিত, তার প্রতি আন্তরিক হওয়া উচিত, তাকে দুশ্মন বাবা ঠিক না, তার জীবনের ভুলগুলো ভুল, কিন্তু এইটুকু এই দুর্বল কমজোর নিবু নিবু ইমান নিয়া এই লোকটা যখন মারা যাবে, আল্লাহর কসম আর না হোক কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করবেন। এটা বুখারী শরীফের হাদিস। সেই মুসলমানকে এইভাবে নিচু নজরে দেখা আর এক মুসলমানের জন্য কিভাবে শোভনীয়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মুসলমানরা আজকে যে সকল মুসলমানদেরকে তোমরা দেখলে মনে করো এটা চোর, এটা চামার, এটা নিচু, এটা নোংরা, এটা দুষ্কৃতকারী, কিন্তু ইমানটুকু নিয়ে এই লোকরা যখন কবরে যাবে, হাশরের ময়দানে যখন আসবে, তো এক এক মুসলমানকে রব্বুল আলামিন ডাকবেন এবং বলবেন যে চলো, এক এক বাহানা তুলে ধরে বলবেন যে চলো এই জন্য তোমারে মাফ করে দিল, যাও জান্নাতে। আচ্ছা তুমি চলো সোজা, তোমাকে মাফ করে দিলাম, যাও জান্নাতে। তো তোমরা ঠেকায় গিয়ে সেখানে বলসেরাতের পারে দাঁড়ায় থেকে, জান্নাতের গেটে দাঁড়ায় থেকে বলো যে না আল্লাহ এটা কোনোভাবেই জান্নাতের জন্য গ্রহণযোগ্য নয়, একে সোজা জাহান্নামে পাঠাইয়া দেন। কেয়ামতের দিন তো সম্পূর্ণ বিচারের দায়িত্ব এবং ক্ষমতা সিরিফ এবং সিরিফ মহান রব্বুল আলামিনের হাতে থাকবে। আমার ভাইরা কম মানুষ এরকম হবে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাও আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় গুনাহগারদের জন্য কাল কিয়ামতে নিঃসন্দেহে আমি সুপারিশ করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই এই স্টেজে অনেক উলামায়ে কেরাম মজুদ, তাদেরকে জিজ্ঞেস করেন হাদিসের কিতাবে হাদিস আছে কিনা। আমার প্রিয় বন্ধুরা, আসল কথা হলো এই যে ঈমানের দৌলত যখন আল্লাহ আমাদের দিয়েই দিছেন, তো কোন হাতেম তাইর বাচ্চা সে কি কোনোদিন দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করতে রাজি হবে, ভাই আমাকে একটা টাকা দেন, ভাই আমার আটানা পয়সা দেন? যে হাতেম তাইর বাচ্চা সে দুয়ারে ভিক্ষা করবে কেন? আল্লাহর কসম, মুসলমান যারা, ঈমান যাদের সিনাতে আছে, সারা দুনিয়ার রাজা বাদশাদের চেয়ে তাদের মর্যাদা লাখ কোটি গুণ উঠছে। আমি আল্লাহর কসম করে বলি, বান্দা যে মুসলমান চাইছে যত কঠিন গুনাহগার হোক না কেন, যে জমিনের উপরে মুসলমান সেজদায় একবারের জন্য মাথা রাখে, আল্লাহর কসম সেই জমিনের টুকরা সারা দুনিয়ার রাজা বাদশাদের রাজত্ব এবং সিংহাসনের চেয়ে বেশি দামি। হাকিমুল উম্মতের খলিফা খাজা আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন যে সিজদে মে সর রাখ দো তো জমি কো আসমা কর দো, আমি মুসলমানের বাচ্চা, আমি মুসলমান, আমি যে জমিনের উপর সিজদা করি সেই জমিন আসমান থেকে বেশি মর্যাদাশীল হয়ে যায়। এবং তিনি বলেন যে খুদা কি ইয়াদ মে বেঠে জো সবসে বেগরজ হোকর তো আপনা বোরিয়া ভি ফির হামে তখতে সুলাইমা থা। তিনি বলেন যে যেই জমিনের উপর আল্লাহর বন্দেগী করি, যেই জমিনের উপর আল্লাহর জন্য কান্দি, যেই জমিনের উপর আমি দোয়া মোনাজাত হাত তুলি, যেই জমিনের উপর আল্লাহর নাম নেই, যেই জমিনের উপর আমি আমার আল্লাহকে ডাকি, সেই জমিন না, সেই জমিনের এই যে ছেঁড়া পাটি মাটি, এটা তখতে সুলাইমানি থেকেও বেশি দামি হয়ে যায়। তাফসীরে দুরে মনসুরে এই রেওয়ায়েত আছে যে সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন যে লা তাসবীহাতুন ওয়াহিদা ইয়াকবালুহা আল্লাহু তাআলা আফযালু মিম্মা উতিয়া আলু দাউদ। মানুষজন তাআজ্জব করত যে সুলাইমান আলাইহিস সালাম কি আশ্চর্য ক্ষমতাওয়ালা, কি অলৌকিক ক্ষমতা আল্লাহ পাক তাকে দান করছেন। বিনা যন্ত্রে সিংহাসন নিয়ে বাতাসের উপর উড়ে তিনি শত শত মাইল দূরে চলে যান, এত বড় ক্ষমতা সম্পন্ন, সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এরকম এক সুবহানাল্লাহ, যে ব্যক্তি তাজ্জুবের সাথে বিস্ময়ে অভিভূত হয়ে বলছিল, তাকে ডাকলেন এবং বললেন যে শোনো মিয়া, তুমি যে একবার আল্লাহর প্রশংসা করলা, সুবহানাল্লাহ বললা, আমি সুলাইমানের লাখ কোটি সিংহাসনের চেয়ে, রাজত্বের চেয়ে, ক্ষমতার চেয়ে তোমার একবার সুবহানাল্লাহর মূল্য আল্লাহর নিকট বেশি। এক হাদিসে আমাদের প্যার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, ঈমান ওয়ালার জবান থেকে যখন একবার আলহামদুলিল্লাহ উচ্চারিত হয়, একবারের আলহামদুলিল্লাহ নেকি মিজান পাল্লাকাটাকে সম্পূর্ণ পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা নাও ক্বালা তামলাউ মা বাইনা আসসামায়ি ওয়াল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন যখন একবার বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, একবারের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর নেকি আসমান জমিনের মধ্যবর্তী পুরাটাকে একদম পরিপূর্ণ করে দেয়। আমার প্রিয় বন্ধুরা, এত দামি এক মুসলমানের সুবহানাল্লাহ, এত দামি এক মুসলমানের আলহামদুলিল্লাহ, মানুষ মনে করে মুসলমান মিসকিন, খয়রাত করে ভাত পায় না, এগুলো বোকা মানুষের কথা, বেসমজ মানুষের কথা, বাস্তব কথা হলো একদম গণ্ড মূর্খ মানুষের কথা। আল্লাহর কসম, ঈমান যার সিনাতে আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী, সে সবচেয়ে বড় বাদশাহ তার কাছে আছে, সবচেয়ে বড় সিংহাসনের অধিপতি সে। মুসলমানের সিংহাসনের দরকার হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে লাখ কোটি সিংহাসন আল্লাহ পাক একসঙ্গে তাকে নসিব করে দেন। বাদশাহানে জাহান আজবদরগি বুনা বুরদান্দার সারাবে বন্দেগি লেখ জাওকে সিজদায়ে পেশে খোদা খোস্তর আয়াত আজ দুসাত মুলকাত তোরা। এক বুজুর্গ আল্লাহ পাকের এক বলি বলেন যে রাজা, দুনিয়ার রাজা বাদশারা আল্লাহর দিনের মজা জানে না, সিজদার মজা জানে না, বন্দেগীর মজা জানে না। হে মুসলমান, তুমি যদি সাচ্চা মুসলমান হও, তুমি যে একটা সিজদা করো, তোমার এক এক সিজদা লাখ কোটি বাদশাহের চেয়ে, সিংহাসনের চেয়ে বেশি দামি। এবং এটা এই বুজুর্গ কেন বলবেন, এই বুজুর্গ বলতেই পারেন কতটুকু, তার যতটুকু যোগ্যতা আছে। আরে সব বুজুর্গ বুজুর্গ এবং ওলি ওলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং গোলামের বরকতে। সেই প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলছেন যে হে আল্লাহ, আমাকে একটা জিকির বলেন, সেই জিকিরটা আমি করব। আল্লাহ পাক বলবে যে তোমার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম অনেক বড় নবী, আল্লাহর সঙ্গে কথা বলেন, তিনি বললেন যে হে আল্লাহ, ইন্নামা আরাদতুকা শাইয়ান তাখুসুনি বিহি, হে আল্লাহ আমি একান্ত স্পেশাল একটা জিকির চাইছিলাম। এটা তো সেই জিকির বললেন যে জিকির সকলে করে, সব মুসলমানের জিকির করে, আমি স্পেশাল জিকির চাই। উত্তরে মহান রব্বুল আলামিন বললেন, তুমি স্পেশাল চাও, এই লা ইলাহা ইল্লাল্লাহ কতটা স্পেশাল সেটা তুমি জানো, শোনো আমার কাছে। লাউ আন্না সামাওয়াতি সাবা ওয়া আমরাহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবা ওয়াজিনা ফী কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফী কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। যে কোন মুমিন যখন, কোন মুসলমান যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো সাত আসমান এবং এর মধ্যে যা আছে, আরশ কুরসি লৌহ কলম আরো যত সব কিছু আছে এবং সাত্তবক জমিন, পুরাটাকে মিলে একসাথে যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লাতে মুসলমানের মুমিনের একবারের লা ইলাহা ইল্লাল্লাহ কে রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার এই ধরনের আলোচনার উদ্দেশ্য হলো আমরা মুসলমান, আমরা নিজেকে চেনা দরকার, বোঝা দরকার, আমি আমাকে চিনি না বা কি হলো আজকে আমাদের। এবং তিরমিজি শরীফের এক হাদিস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে এক গুনাগার মুসলমান হাজির হবে, তো তার যে পাপের যে রেজিস্টার গুলো না, তার পাপের রেজিস্টার গুলো, সেটা 99টা পাপের রেজিস্টার বই, এত বিশাল লম্বা, দৃষ্টি যত দূর যায় কোনো বাধা ছাড়া, দৃষ্টি যত দূর যায় এত বড় বড় লম্বা তার পাপের এক একটা রেজিস্টার বই, এরকম মোট 99টা। আল্লাহ পাক তার সামনে এটা খুলে ধরবেন যে এই দেখো তুমি যা করছো দুনিয়াতে, তো বন্দা তো দেখে শর্মিন্দা হবে। যে কোনো মুসলমানের সামনে যখন গুনার জিনিস পেশ করা হবে, সে তো শর্মিন্দা হবে, আমি এগুলো কি করছি। তো আল্লাহ পাক তখন বলবেন যে বান্দা দেখলা তো যা দেখলা, আচ্ছা আমি জিজ্ঞাসা করি তোমার কোনো নেকি আছে তো, কিছু কোনো নেকির কাজ করছিলা। বান্দা এতগুলো নিজের পাপের রিপোর্ট বই, তা 99টা, তা এত বড়, দেখার পরে ওর তো এমন ভয় আতঙ্ক, বলে যে আল্লাহ আমি কোনো নেক কাজ করিনি, কিছুই করিনি আমি। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু নিজে বলবেন যে এ বান্দা তোমার একটা নেকি আমার কাছে জমা আছে, সেটা কি, একটা কাগজ বের করবেন আল্লাহ তাআলা, ওই কাগজটার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক রেওয়ায়েতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমাটুকু ওই কাগজের মধ্যে লেখা আছে, এটা ওই বান্দার আমল। কখন যে এই গুনাহগার বান্দা কোন দিল নিয়ে আল্লাহকে ডাকছিল আল্লাহ পাক জানেন। হ্যাঁ, নাওমি ধাম্মবাস কেরিন্দানে বাদানুষ নাগা বায়খুরুজ বা মঞ্জিল রসিদান। এক বুজুর্গ আল্লাহর এক মহান উলি বলেন যে হে গুনাহগার মুসলমান, টেনশন করো না, অনেক মদখোর অনেক নিকৃষ্ট গুনাহগার মুসলমানরা শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া আল্লাহকে একবারই এমন এক ডাক দিছে, এক ডাকেই ক্ষমা পায় জান্নাতি হয়ে গেছে, বরং সে আল্লাহ পাকের মস্ত বড় উলির মর্তবা পেয়ে গেছে। এই পৃথিবীতে বেসুমার ঘটনাগুলি এরকম আছে। হ্যাঁ, তো ওই বান্দাকে আল্লাহ পাক বলবেন যে তোমার একটুখানি নেকি তো আছে এই কাগজটা, হাদিস এটাকে হাদিসুল বেতাকা বলে, একটা ছোট্ট কাগজ, তো ওইটা নেকির পাল্লায় রাখা হবে, আর ওই 99টা পাপের রেজিস্টার বই সেটাকে আরেক পাল্লায় রাখা হবে। প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাথে সাথে দেখা যাবে ওর লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে। আর আগে থেকে পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন এই ফর্মুলা ঘোষণা করে রাখছেন কিয়ামতের দিনের জন্য, হাশরের মাঠের জন্য। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক বলেন, এই আয়াতের ব্যাখ্যা হলো যে কাল কিয়ামতের ময়দানে মানুষ বিভিন্ন রকম হবে, কিছু মুসলমান জীবনে একটাও গুনাহ নাই, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন, কোনো গুনাহ যার নাই, এর আমল নামার কোনো হিসাব কিতাব হবে না, সোজা আল্লাহ পাক বলবেন চলো আগে জান্নাতে চলো। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর কাফের মুশরিক যারা তাদের জন্য সোজা জাহান্নাম, কিন্তু তার মধ্যে একটু বিষয় আছে, এটা এই জন্য বলি যাতে বুঝে আসে, কাফের জন্য যদি কিছু সুযোগ সুবিধা থাকে তাহলে গুনাহগার মুসলমানের জন্য তো সুযোগ সুবিধা থাকারই সম্ভাবনা আছে। সেটা কি? যেমন একটা হাদিস শরীফ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের সময় আল্লাহ পাক আমাকে জান্নাত জাহান্নাম দেখার সুযোগ করে দিয়েছেন, জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, জাহান্নাম দেখলাম, দেখলাম কি ওখানে আমার চাচা আবু তালেব তিনিও জাহান্নামে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আবু তালেব ভীষণ উপকার করছেন, বড় খেদমত করছেন, বড় বেশি পৃষ্ঠপোষকতা দান করছেন। তার মৃত্যুর সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাচা কালমাটা পড়েন, তাহলে আল্লাহর নিকট সুপারিশ করবো আমি, আপনার মুক্তি হবে। আবু তালেব সাথে সাথে ঠোঁট নাড়তে শুরু করতেছেন কালমা পড়ার জন্য, সঙ্গে সঙ্গেই আরবের যে নেতারা সেখানে বসা ছিল তারা বলতে শুরু করলো আপনি আরব জাতির এত বড় মহান নেতা, সমগ্র আরব জাতি আপনাকে নিয়ে গর্ব করে, মৃত্যুর সময় আজকে আমাদের মুখে চুনকালি দিয়ে যাবেন, আমাদেরকে কলঙ্কিত করে যাবেন ভাতিজা ধর্ম গ্রহণ করার দ্বারা। আবু তালেব নিজে কবি ছিলেন, তিনি স্বতঃস্ফূর্তভাবে কবিতা পড়তে শুরু করলেন যার অর্থ ছিল হে ভাতিজা প্রিয় মুহাম্মদ, আমি জানি তোমার ইসলাম, তোমার দিন, তোমার ধর্ম একদম সত্য, আমার তো মন চায় যে সেটা গ্রহণ করি, কিন্তু আমি যদি মৃত্যুর সময় তোমার ধর্ম গ্রহণ করি আরব জাতির সামনে আমি কলঙ্কিত থাকব চিরকালের জন্য, তো সেই কারণে ফাক্তারতুর নার আলাল আর, আমি নিজে এইভাবে সকলের কাছে লাঞ্ছিত হওয়ার বদলে জাহান্নামকেই গ্রহণ করে নিলাম, নাউযুবিল্লাহ তাআলা মিন জালিক, এরপরে তার মৃত্যু হয়ে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বেশি প্রিয় চাচা আবু তালেব, কিন্তু তিনি সে কাফের অবস্থা দুনিয়ার থেকে বিদায় হলেন। এই জন্য ঈমান আর ইসলামের দৌলত মামুলি মনে করা ঠিক না, অনেক বড় দৌলত, অনেক বড় দৌলত। কয় ফ্যাক্টরির মালিক আপনি? সারা জাহানেরও যদি মালিক হন আপনি আমি, তো তার চেয়ে একবারের জন্য যে ঈমান আছে কোনো মুসলমান, তারপরে কোনো আর নেকি নেই সব গুণা, সেই ঈমানটুকুর মর্যাদা আল্লাহর কসম লাখ কোটি আসমানের চেয়েও বেশি, জমিনের চেয়েও বেশি। এই ঈমান নিঃসন্দেহে তাকে জান্নাতে পৌঁছে দিবে। আবু তালেব এত ভালো মানুষ, বাহ্যিক ভাবে শুধু ঈমানটুকু না থাকার কারণে অনন্তকাল জাহান্নামের মধ্যেই থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিন্তু আমার খেদমত করতেন, আমার চাচা সেবা যত্ন করতেন, দেখাশোনা করতেন, সেই কারণে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে সব সবচেয়ে লঘু শাস্তি তাকে দিচ্ছেন, যেটা হলো একজোড়া জুতা পরানো আছে ওই টাকরু পর্যন্ত। আর সেই যে এটার এই যন্ত্রণায় এটার তাপে মাথার মগজগুলো টকবক টকবক করতেছে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কিন্তু আবু তালেবের এই খেদমতের প্রতিদান স্বরূপ আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে শাস্তিকে লঘু করে দিছেন, হালকা করে দিছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য পৃথিবীর বিধর্মী যারা অমুসলিম যারা, তারা যদি জনকল্যাণমূলক কাজ করে, মানব সেবার কাজ করে, যা কিছু ভালো কাজকর্ম করে, এগুলোর প্রতিদান আল্লাহ পাক দুই ভাবে দেন। একটা হলো দুনিয়ার জীবনে কোনো না কোনো ভাবে আল্লাহ পাক তাকে পুরস্কার করে পুরস্কৃত করে দেন, সে বুঝুক বা না বুঝুক। আরেকটা হলো কাল কিয়ামতের ময়দানে তার কাছে কেউ পাওনা ছিল, আল্লাহ পাক ওর যে ভালো কাজগুলোর একটা বিনিময় ওই বিনিময় ওই লোককে দিয়ে দিবেন, যাও তোমার পাওনা শেষ। ফের এই কাফের জাহান্নামী হবে চিরদিনের জন্য। আরেকটা হলো জাহান্নামের মধ্যে যাওয়ার পরে অন্যান্য কাফেরদের তুলনায় এই কাফেরের শাস্তির মাত্রা কম হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে কাফের দুনিয়াতে কোনো ভালো কাজ করলে তার জাহান্নামের মধ্যে শাস্তির মাত্রা যদি আল্লাহ পাক দয়া পরবশ্যকে লাঘব করে দেন, তাহলে তো স্পষ্ট হয় না যে গুনাগার মুসলমানদেরকে আল্লাহ পাক কোনো না কোনো বাহানা দিয়া তার শাস্তির মাত্রা কতটা কমিয়ে দিবেন? আমি কি বলবো আপনাদেরকে, এক হাদিস বহুদিন থেকে বারবার বলতে ইচ্ছা করে, পরে আবার থামি। থামি এই জন্য যে যখন এইভাবে কথা বলা হয় না যে মুসলমানের এত সুযোগ সুবিধা হবে, আমাদেরই কিছু বন্ধু বান্ধব আলেম মানুষ অসন্তুষ্ট হন, এত বেশি সুযোগ সুবিধা বললে তারা তো আরো বেশি রকমের দুঃসাহসী হয়ে পাপ কাজে লিপ্ত হবে। কিন্তু যারা এরকম ভাবেন এটা সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। মুসলমান যখন শুনতে পায় আমার মতো দুষ্ট আমার জন্য আল্লাহর তরফ থেকে এত বড় রহমতের পয়গাম, এত বড় দয়ার সুসংবাদ, তাহলে আজ থেকে আমি নষ্টামির পথে আর যাবই না। আল্লাহ পাকের রহমতের পথে সে ছুটে আসার জন্য সেটা উসিলা হয়। আল্লাহ আমাদেরকে সে বুঝ দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আমার ভাইরা, যে জাহান্নামের মধ্যে মুসলমানরা যাবে বটে, কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু ডাকবেন নবীদেরকে, এই তোমাদেরকে আজকে সুযোগ দিলাম, যার যার জন্য সুপারিশ করবা আমি মাফ করে দিব, সোজা জান্নাতে নিয়ে যাও, যাও দেখো তাদেরকে। নবীরা যাবেন, গিয়া দেখবেন যাকে যাকে চিনবেন এবং যাকে যাকে পছন্দ করবেন, আসো তুমি আমার সঙ্গে। আল্লাহ পাক এরকম বেসুমার বান্দাদেরকে নবীদের সুপারিশে মাফ করে দিবেন, এই বান্দারা সব জান্নাতে চলে যাবে। তারপরে আল্লাহ পাক আলেমদেরকে ডাকবেন, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাস শুহাদা। নবীদের পরের স্থান হলো উলামায়ে দ্বীনের জন্য। অনেক মানুষ এরকম আছে যারা মনে করে মুসনাদ মাসায়েল এবং হাদিসের বাংলা ইংরেজি নানান ভাবের অর্থ এবং কোরআনের নানান অর্থ কিছু তো আমরাও জানি, কম জানি নাকি, এই জন্য আমিও আলিমে দিন। আমার ভাইরা, এক লোক সে 10,000 টাকার মালিক, আর এক লোক 10 কোটি টাকার মালিক। 10 কোটি টাকার মালিককে আমরা সকলেই বলি, সারা দুনিয়া বলে ইনি ধনী মানুষ। 10,000 টাকা এটা কি ধন না? 10 কোটি ধন, কিন্তু 10,000 টাকা কি ধন না? 10 কোটির মালিক তো ধনী, 10,000 টাকার মালিককে আমরা কি ধনী বলি? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এইখানে একটা গোলমোল খায় মুসলমান। মনে করে যে আমি দীর্ঘদিন পর্যন্ত দিনের সাথে জড়িত, হাজার হাজার মানুষকে আমি দিনের পথে ডাকি, কত কথা আমি জানি, তাহলে কি আমি আলেম না? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, এটা ভুল ধারণা। কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের পরিভাষায় আলেম তাকে বলে যার নিকট ফরজ এলেমের পরও বিপুল পরিমাণে এলেমের ধন দৌলত মজুদ থাকে। কথা বুঝতেছেন আপনারা? তাকে আলেমে দিন বলে শরীয়তের পরিভাষায়। আর যেই মুসলমান হাজার কিছু জানেন ভালো ভালো জিনিস, ভালো ভালো দিনের কথা, তিনি ভাগ্যবান, তিনি অনেক বড় পুরস্কারের যোগ্য। কিন্তু নায়েবে রসূল এবং আলেমে দিন যাকে বলা হয়, এখনো সেই পজিশনে তিনি আসেন নাই। আমি কি কথাটা বুঝাই বলতে পারলাম? তার কাছে যে সম্পদটুকু আছে তার প্রতিটি বিন্দু মূল্যবান এবং দামি, অনেক বড় সম্পদ তার কাছে আছে, কিন্তু এখনো তিনি আলেম হইতে পারেন নাই। যাই হোক, যে হাদিস বলতেছিলাম, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন প্রথম সুপারিশ করবেন নবী রসূলগণ। আর আল্লাহ পাক প্যারা নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে কাল কিয়ামতের ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ ইসফা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা বলি, আল্লাহ পাক বলবে যে হে মুহাম্মদ আজকে যা চাওয়ার চান সব পূরণ করবো আমি, যাই চাইবেন যাই বলবেন সব পূরণ করবো আমি, এবং আপনি সুপারিশ করবেন যার জন্য যা সুপারিশ করবেন সব মঞ্জুর করবো আমি। এই হাদিসে পাক যদি আমরা বুঝতাম তো আমাদের আমাদের বুদ্ধি বিবেচনার মধ্যে আরো আলো পয়দা হইতো সীমাহীন ভাবে। এই হাদিসের গভীর অনেক বড়, এর গভীরতা ব্যাপকতা অনেক বিশাল, অনেক বিশাল, অনেক বিশাল, যা চিন্তাই করা যায় না, যেটা কালকে আমতে উন্মুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যে এতটা দয়াবান, এতটা মেহরবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিলেন, আমাদের আম্মা জানরা তো ভাগ করে কয়েকদিন এখানে থাকতেন, কয়েকদিন এখানে থাকতেন, কয়েকদিন এখানে থাকতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পালা, এখন তার ঘরে থাকতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক স্ত্রী জানতেন যে এই জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় পছন্দের জিনিস, ওইটা নিজ হাতে তৈরি করছেন, তৈরি করে পরে হযরত আয়েশার ঘরে নিয়ে গেছেন খাওয়ানোর জন্য, যে থাকুক আয়েশার ঘরে, কিন্তু আমি এটা খাওয়াই আসলে দোষ কি? ওইটা নিয়ে যখন ঘরে গেছেন হযরত আয়েশা ওইটা দেখে এক থাওয়াজে মারছেন, ওইটা ধামসে পড়ে ভাঙিয়া টিকে সব লন্ডভন্ড হয়ে গেছে। কি কথা বুঝতেছেন আপনারা? কোন সাইকোলজিস্ট সাহেবের সামনে যদি দুই বোর এক বই কাণ্ড করে হুজুর কেমন করবেন? কোন ইমাম সাহেব খতিব সাহেব হুজুরের সামনে যদি করে, আর যদি কোনো মিনিস্টার সাহেবের সামনে দুই বোর এক বই এরকম কাণ্ড করে তখন তিনি কি করবেন? আর যদি বিচারপতি প্রধান বিচারপতির দুই বোর একজন এরকম করেন তখন তার বিচার কি হবে? কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? অর্থাৎ নিজের আবেগকে কন্ট্রোল করা তখন সহজ থাকে না। কিন্তু আশ্চর্য, প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু বললেন না, একদম চুপচাপ থাকলেন, এতটা নীরব থাকলেন যে তিনি তখন কোন পক্ষে তাও বোঝা যেতেছিল না। তার অবস্থানটা এমন ছিল যে আয়েশা যা করলেন সেটা তো আয়েশার, আমি তার ঘরে থাকি তার মহব্বতের হক, তার মধ্যে একটু আচরণ কেন লাগলো, তো তিনি সেটা সইতে পারেন নাই, এইটার উৎস এবং বৃত্ত তো আমারই মহব্বত, তো তাকে কি বলি? আর ওই মানুষটা যে আরেক ঘর থেকে এইভাবে তৈরি করে নিয়ে আসলেন সেটা তো কোনো আয়েশার সঙ্গে শত্রুতার বিষয় ছিল না, তার উপরে প্রাধান্য বিস্তারের কোনো উদ্দেশ্য ছিল না, সিরেফ আমার ভালোবাসাই তার ভিত্তি এবং উৎস ছিল, তাকেই বা কি বলি? এইরকম চুপচাপ থাকছেন। আমি বলতে চাচ্ছি এই ঘটনার মাধ্যমে যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমনটা দয়ার দয়া বানায় পড়াইছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া কাল কিয়ামতে যখন প্রকাশ পাবে সেই দয়ার অবস্থাটা কি দাঁড়াবে? শুনতেছেন প্রিয় বন্ধুরা? সেই দয়া সমস্ত মুসলমান গুনাহগার মুসলমানদের জন্য উন্মুক্ত হবে। তো কত বেসুমার গুনাহগার খালি ওই দয়ার ছোঁয়াতে সোজা জান্নাতে পৌঁছে যাবে। আরেকটা ঘটনা মনে পড়লো এই সময়, যে এক লোক এক ইহুদি আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, আয়েশা বললো যে হে মুহাম্মদ আপনি আমার থেকে ঋণ আনছিলেন না, আজকে তো সেটা পরিশোধের তারিখ, ঋণ দেন, আমার পাওনা পরিশোধ করেন, হয় পাওনা পরিশোধ করবেন আর না হলে আপনি আমার হাতে বন্দী। ঘটনা মসজিদ নববীতে, কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এখন এই মজলিসে যদি আজকের এই ভরা মজলিসে সব মানুষ আপনার পক্ষে, এখানে যদি আপনার আব্বার সঙ্গে আপনার পীর ও মুর্শিদের সঙ্গে অন্য কোনো কাফের মুর্শিদ অমুসলিম এইরকম ভয়ঙ্কর ধরনের কথাবার্তা বলে, এইরকম বেয়াদবিমূলক আচরণ করে, আপনার ভূমিকা কি হবে যদি আপনার হাতে বড় ক্ষমতাও থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দানের জন্য সর্বক্ষণ যে সাহাবীরা প্রস্তুত, জীবন নিয়ে প্রস্তুত, সেই সাহাবীদের সামনেই ঘটনা। কিন্তু কোনো সাহাবি কিছু তো বলতে পারতেছেন না, কারণ আল্লাহ রাসূলের সামনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলতে যাওয়া বেয়াদবি হবে, কিন্তু গোসায় ক্রোধে নিজেকে সামলাইতেও পারতেছিলেন না, ওই লোকটাকে চোখ দিয়ে শাসাইতেছিলেন, মানে চোখ দিয়া ধমকাইতেছিলেন, শাসাইতেছিলেন, চোখের ইশারা রাখ দেখি তোরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা যখন টের পাইছেন তখন তিনি বললেন, এই তোমরা কিন্তু থামো, ফা ইন্না লি সাহিবিল হাক্কি মাকালান। ইসলামের বিধান হলো যে কারো কাছে পাওনাদার তার দুই কথা বলার অধিকার আছে। এক নম্বর দুই, যে যদি কোনো পাওনাদার ইসলামী আদালতে দাবি করে আমার পাওনা আমি তার কাছে টাকা পাবো, 20,000, 10,000, 5,000, এই লোক দেয় না দিবে না, সে কোনোভাবেই দিতে রাজি হয় না, তাকে বন্দি করা হোক। আদালত ইসলামী আদালত তখন এই লোকটাকে বন্দি করবে যতক্ষণ পর্যন্ত তার পাওনা পরিশোধ না করবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোক সাহাবায়ে কেরামকে থামাইয়া দিলেন, একদম নীরব নিস্তব্ধ করে দিলেন। আর ইহুদি এই কথা ঘোষণা করলো যে হয় আপনি আমার পাওনা দেন, না হলে আপনি আমার হাতে এখানে আটকা বন্দি থাকতে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সঙ্গে বসে আছেন, আজকে এই রাত গেল সারা রাত এখানে পড়ে আছেন, ওই লোকের হাতে নিজে বন্দি, বাসায় যেতে পারতেছেন না। সকাল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে বসে আছেন। পরের দিন সকাল হলো, বেলা উঠলো, বেলা অনেক দূর পর্যন্ত উঠলো, এতটা যে তাল্লাতি শামসু একদম সূর্য একদম ফর্সা পরিষ্কার হয়ে যখন উদয় হয়েছে, ওই ইহুদি তখন বলতে শুরু করলেন যে হে মুহাম্মদ, আমি কিন্তু তৌরাত কিতাবের আলিম, যে মূসা আলাইহিস সালামের উপর সে কিতাব নাযিল হয়েছে তৌরাত, এই কিতাব সম্পর্কে আমি ব্যাপকভাবে জানি, আমি সে কিতাবের আলেম বিদ্বান এবং বিশেষজ্ঞ। আপনার ব্যাপারে অর্থাৎ শেষ নবীর ব্যাপারে তৌরাত কিতাবের মধ্যে বিশদ বর্ণনা আছে যে তার বাবার নাম, তার শেষ নবীর বাবার নাম, মায়ের নাম, ওই নবীর নাম এবং তার বাপদাদার নাম, তার বংশের নাম, তার চরিত্র, তার চাল চলন, তার কোথায় জন্মভূমি, কোথায় তিনি হিজরত করবেন, সবিস্তার সব মজুদ আছে। আপনি যখন মদিনায় আসলেন আর শুনলাম যে আপনি নিজেকে শেষ নবী হিসাবে দাবি করেন, তখন থেকে গোপনে ওই কিতাবের আলোকে এক একটা বিষয়কে আমি চেক করতেছি, তদন্ত করতেছি, তথ্য জানতে চাইতেছি যে সঠিক কিনা, সেই তৌরাতের সেই বিশদ বর্ণনাগুলো আপনার সঙ্গে মিলে কিনা, একটা দুইটা দশটা বিশটা একশোটা দুইশোটা, আমি সব একের পর মিলাইতেছিলাম, মিলতেছে, মিলাইতেছিলাম, মিলতেছে, মিলাইতেছিলাম, মিলতেছে, কিন্তু একটা জিনিস আমার অজানা ছিল, সেটা হলো যে ওই তৌরাত কিতাবে আছে শেষ জমানার যিনি নবী হবেন সীমাহীন ধৈর্যশীল হবেন, সীমাহীন তার সহিষ্ণুতার ক্ষমতা হবে, ধৈর্য ক্ষমতা হবে, তিনি ধৈর্যের মহাপাহাড় হবেন। তো এই জিনিসটা আমি এখন পর্যন্ত তদন্ত করে পারি নাই। তো আজকে কিন্তু মূলত আমার পাওনা উসুলের জন্য আমি আসি নাই, আমি আসছিলাম সে বিষয়টা পরীক্ষা করার জন্য। আমার মতো মানুষ, আমি একলা, আমার সাথে কেউ নাই, সে গতকাল থেকে আজ পর্যন্ত আপনাকে হুঙ্কার দিলাম যে আপনি আমার হাতে বন্দি, হয় দেন পাওনা পরিশোধ করেন, না হলে আপনি বন্দি। আপনি বাসায় খবর নিয়ে দেখলেন যে দেওয়ার মতো ব্যবস্থা নাই, সে আমার কথা মতো আজকে আপনার এত অসংখ্য ভক্ত এখানে থাকা সত্ত্বেও আমার কাছে অসহায় বন্দি হয়ে আপনি পড়ে আছেন, আপনার সীমাহীন ধৈর্য এটা আমি দেখলাম, এতে প্রমাণিত হলো নিঃসন্দেহে আপনি শেষ জমানার নবী, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানান, তৎক্ষণাৎ তিনি মুসলমান হয়ে গেলেন। প্রিয় বন্ধুরা, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া একজন বিধর্মীর সঙ্গে এরকম, তার আখলাক এবং আচরণ এবং কোমলতা একজন বিধর্মীর সঙ্গে এরকম, কাল কিয়ামতে সেই নিজের রুহানি সন্তান এই গুনাহগার মুসলমানদেরকে যখন তিনি দেখবেন, তাদের প্রতি তিনি কতটা দয়াদ্রু হবেন, কতটা কোমল প্রাণ হবেন, কতটা তাদের সুপারিশের জন্য তিনি ছুটে যেতে থাকবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যারা ভালোবাসি তাকে এবং তার অনুসরণ করি এবং তার সঙ্গে কাল কিয়ামতে জান্নাতে যাইতে চাই, আমাদের কি উচিত যে তার আদর্শের বাইরে চলা, বিপরীত চলা, তার হেদায়েত, তার দিক নির্দেশনা লঙ্ঘন করা, এটা কি আমাদের জন্য শোভা পায়? আমার প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা কতাম আল ঈমান মার রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা, হাজার খোদা না এক খোদার উপর যে সন্তুষ্ট, এ রব্বান মানে রব্বান মিনাল আরবাব, যে আরব্বান ওয়াহিদান আম আলফা রাব্বিন আদীনু ইদা তাকাসসামাতিল উমূর, সারা জাহানের বেসুমার কর্মকাণ্ড কে করে এসব? এ আসমান কে সৃষ্টি করলেন? এ জমিন কে সৃষ্টি করলেন? এ চাঁদসূর্যের স্রষ্টাকে? নমরুদ কি বলছিল আমি সূর্যের স্রষ্টা? ফিরাউন কি বলছিল আমি চাঁদের স্রষ্টা? পৃথিবীর কেউ কোনোদিন বলতে পারছিল আমি স্রষ্টা? এক আল্লাহ শুধু বলেন যে আমি আসমানের স্রষ্টা, আমি জমিনের স্রষ্টা, আমি চাঁদের স্রষ্টা, আমি সূর্যের স্রষ্টা, এই কায়নাতের বিন্দু বিন্দু সব আমার সৃষ্টি, আর কেউ না, এক আমি একমাত্র আল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সেই মহান আল্লাহকে যে বিশ্বাস করে, আমার রব, আমার মালিক, আমার মাবুদ তো আল্লাহ, এক অবিল ইসলাম দীনা, এবং সে বলে যে আমি ইসলাম নিয়ে খুশি, আর কোন ধর্ম সেটা না, ইসলাম সত্য, ইসলাম সহি, ইসলাম হক, আমি তো ইসলামের অনুসারী, এই নিয়ে সে খুশি আনন্দিত, এবং অবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুল, আমি তারই আদর্শ গ্রহণ করব, দুনিয়ার আর কারো আদর্শ না, এবং পূর্বের আসমানি কোনো ধর্ম এখন আর চলবে না, চলবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত এবং তার দিন এবং কোরআন, আমি তো এটা কি ফলো করব? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আল্লাহকে যে, আল্লাহকে যে নিজের এক একমাত্র মাবুদ হিসাবে মানলো, ইসলামকে যে মেনে নিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মানলো, এটাকে ধরে রাখলো, এইটা না যে এই লোক কাল কিয়ামতে মরার পরে জান্নাতে যাবে, বরং দুনিয়ার জীবনে জান্নাতের মতো স্বাদ পাইয়ে যাবে। সেটার স্বাদ মজা একদম গ্যারান্টিযুক্ত সে পাবেই পাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, আমরা একটু হিম্মত করি যে ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদাটা আদায় করি, এক নম্বর, দুই গুনার কাজটা থেকে বাঁচি, গুনা হয়ে গেলে তওবা করি, নম্বর তিন কোন মখলুকের উপরে, কোন মানুষের উপরে, কারো উপরে জুলুম না করি, কারো হক নষ্ট না করি। আমি আল্লাহর কসম করে বলি, এইটুকু কাজ যে ব্যক্তি করবে, নিঃসন্দেহে কোরআন সুন্নাহর আলোকে সে একদম পাকা জান্নাতি মানুষ, শুধু তা না, সে একজন পাক্কা ওলি আল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ এর মতো জগৎ বিখ্যাত আলেম দ্বীন, কোটি কোটি আলেম ওলামা যার সামনে, যার অনুসারী হইতে পারে নিজেকে গর্বিত মনে করেন এবং কৃতজ্ঞ বান্দা হিসাবে নিজেকে মনে করেন, সেই হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলী বলেন, আমার ভাই মুসলমান, তুমি ভয় পাও যে খাজা মুহিউদ্দিন চিশতি ওলি আল্লাহ, বড়পীর জিলানী ওলি আল্লাহ, হাসান বসরি ওলি আল্লাহ, তা আমি কেমনে ওলি আল্লাহ হব? আমি তো দুষ্ট মানুষ। শোনো, দুইটা জিনিস তোমার কাছে থাকলে তুমি ওলি আল্লাহ। নম্বর এক ঈমান, যেটা আল্লাহ নিজ অনুগ্রহে তোমাকে দান করে দিয়েছেন, আর দরকার একটা, সেটা হলো গুনাহমুক্ত জীবন, যার ইসলামী নাম হলো তাকওয়া। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর সেটাকে তিনি ব্যাখ্যা করে বলছেন, তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন, আর গুনাহমুক্ত জীবন তৈরি করার পদ্ধতি ফরজ ওয়াজিব ছাড়বা না, ছুটলে এটার যথাবিহিত প্রতিবিধান করো, প্রতিকার করো, তো ফরজ ওয়াজিব ছাড়বা না। আরেকটা হলো কোনো গুনার কাজ করবা না, এইটুকু করলেই ঈমানের সঙ্গে তাকওয়া, ঈমানের সঙ্গে গুনাহমুক্ত জীবন, এইটুকু হইলেই তুমি নিঃসন্দেহে ওলি আল্লাহ। আর আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আল্লা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, বান্দারা শুনো মনোযোগে, আমার ওলি হলে তোমার কোনো ভয়ও নাই, টেনশনেরও কিছু নাই, আর আমার ওলি হওয়ার পদ্ধতি হলো তোমার কাছে ঈমান থাকবে আর তুমি সর্বদা গুনাহমুক্ত জীবন লালন করবে, তাহলে তুমি নিঃসন্দেহে ওলি আল্লাহ। হযরত থানভীর খলিফা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বারবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছিলেন, তিনি বলতেন যে আমার ভাই মুসলমান, আম ওয়ালে সে আম মিলতা হে, অমরুদ ওয়ালে সে অমরুদ মিলতা হে, কপড়ে ওয়ালে সে কপড়া মিলতা হে, আর আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হে। আম ওয়ালার কাছে আম পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, পেয়ারা ওয়ালার কাছে পেয়ারা পাওয়া যায়, আর সচ্চা কোন আল্লাহ ওয়ালার সঙ্গে উঠা বসা করলে আল্লাহকে পাওয়া যায়। করাচিতে এক বুজুর্গ ছিলেন ডাক্তার আব্দুল ইসাব রহমতুল্লাহ আলী, তিনি বারবার মুসলমানদেরকে বলতেন, হে মুসলমান সহজ ব্যাপার তো, এইটুকু একটু জাগো, উনসে মিলনে কি হ্যায় ইয়াহি এক রাহ, মিলনে ওয়ালো সে রাহ পয়দা কর, আল্লাহকে পাইতে চাও যিনি আল্লাহ ওয়ালা তাকে ধরো। আমার আমাদের ভারতের এক বড় বড় বুজুর্গ ছিলেন মুইনুসুন্নাহ মাওলানা শাহ আব্দুল হাসান রহমতুল্লাহ আলী, হজ করলেন করাচি আসলেন, এক জেন্টেলম্যান দেখা করতে আসছে যুবক মানুষ, হযরত আমার জন্য দোয়া করবেন। ওই বুজুর্গ সমগ্র পৃথিবীর লক্ষ লক্ষ আলেম উলামারা যার মুরিদ শিষ্য, ওই বহুত বড় বুজুর্গ, তিনি বললেন যে যুবককে, আপনি কি কাজ করেন? হুজুর আমি পাইলট। কোন রুটের পাইলট? বলে জেদ্দা রুটের। আপনার যে জাহাজ পরিচালনা করেন, আপনি জাহাজ চালান, বড় ধরনের বিশাল বড় বড় জাহাজ, সেটা যে 400-500 যাত্রী টানে নাকি পিচ্ছি জাহাজ, ছোট্ট জাহাজ? হুজুর আমার ছোট্ট জাহাজ। হযরত ওই বুজুর্গ বললেন, আচ্ছা বড় জাহাজে যারা যায় তারা তো জেদ্দা হইয়া মক্কা শরীফ চলে যায় হজ করে, আল্লাহর ঘর দেখে হাজি সাহেব হয়ে যায়, আপনার ছোট্ট জাহাজে যারা যায় তারাও কি মক্কা যেতে পারে? লোকটা হাসতে থাকলেন যে হুজুর বড় জাহাজ আর ছোট জাহাজ কি, জাহাজে চললেই জেদ্দা গেল মক্কা গেল হজ করলো হাজি সাহেব হয়ে গেল। আচ্ছা তার মানে ছোট্ট জাহাজে গেল মক্কা যাওয়া যায়? হ্যাঁ হুজুর। ওই লোক তো আর কিছু বুঝতেছে না ব্যাপারকে, তো তখন তিনি বললেন যে বড় পীর জিলানি খাজা মুহিউদ্দিন চিশতি হাসান বসরিরা ছিলেন বড় বড় জাহাজ, ওই জাহাজে যারা চড়ছে সব আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। এখন বর্তমান দুনিয়াতে ছোট ছোট জাহাজ আছে, অর্থাৎ ছোট ছোট বলি আল্লাহ যদি আছে, ওই বড় পীর জিলানিদের মতো না, ওই খাজা মুহিউদ্দিন চিশতিদের মতো না, কিন্তু এই ছোট্ট ছোট্ট পাইলট এদের সঙ্গে সম্পর্ক করলেও এরা যখন উঠতে উঠতে আল্লাহ পর্যন্ত পৌঁছবে, তো তোমরা যারা এদের সঙ্গে সম্পর্ক রাখবা তোমরাও নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছবে। ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা মুসিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলী, তিনি বললেন যে মুসলমানরা তোমাদের সুবিধার জন্য বুঝায় বলি, একটা ট্রেন তিনটা শ্রেণী, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এই ট্রেন যাবে হয় দিল্লি বা লাহোরে। ট্রেন রওনা হলো, পৌঁছলো গিয়া, তা আমি জিজ্ঞাসা করি যে ট্রেন যখন গন্তব্যে পৌঁছলো খালি কি শুধুমাত্র ওই ফার্স্ট ক্লাসের যাত্রীরাই পৌঁছলো নাকি সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাসের যাত্রীরাও একই গন্তব্যে পৌঁছলো? তো লোকেরা বললো, হযরত সবেই তো পৌঁছলেন সেই গন্তব্যে। ওই বুজুর্গ মাওলানা মুসিউল হক রহমতুল্লাহ আলাই অনেক বড় আলেমে দিন ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, ওলি আল্লাহ ছিলেন, তিনি বললেন অনুরূপভাবে কোন আল্লাহর ওলির জীবনের ট্রেনে যারা উঠবে, চাই সে ফার্স্ট ক্লাসের মুসলমান হোক, সেকেন্ড ক্লাসের মুসলমান হোক, থার্ড ক্লাসের মুসলমান হোক, সে আল্লাহ ওয়ালার সঙ্গে সকলে নিঃসন্দেহে আল্লাহ পর্যন্তই পৌঁছবে। আমার প্রিয় বন্ধুরা, সোজা কথা, সহজ কথা, যে আমরা ভালোভাবে জীবনটাকে গড়ার চেষ্টা করি, আমি মুসলমান, আমি মুসলমানের জীবন বানাব, আল্লাহ তৌফিক দেন। আরেকটা বিষয়, খাঁটি কোনো আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করি, দুইটা কাজ হলে নিঃসন্দেহে এই জীবন একদম কামিয়াব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।
এখনই দোয়া হবে। আসলে এত দামি কথা, এত মূল্যবান কথা, আমাদের সময়ের সীমাবদ্ধতা না থাকলে রাত্র বেশি না বলে আমরা ঘন্টাকে ঘন্টা শুনতে থাকতাম, কি বলেন? আলহামদুলিল্লাহ আবারও কখনো সুযোগ হলে শুনব। এখনই আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি হবে, হযরত দোয়া করবেন, আপনারা সবাই দোয়া করবেন। আমাদের মঞ্চে আমাদের পত্রবাড়ি থানার এত বড় বড় ওলামা একরাম উপস্থিত, উচিত ছিল সকলের নামটা একবার হলে উচ্চারণ করা, কিন্তু সময় অনেক বেশি হয়ে গেছে, এখন আর ওই দিকে আমরা যাব না। আমরা আপনাদের কাছে এবং বিশেষ করে হুজুরের কাছে আমাদের এই ওয়ারিবাসী সকলের জন্য দোয়া চাই, এবং বিশেষভাবে অনেকেই দোয়া চেয়েছে তিনি অনেক সহযোগিতা করেছেন আমাদেরকে, তিনি অত্যন্ত বিনীত ভাবে দোয়া চেয়েছেন হুজুরের কাছে যে আল্লাহ পাক আলিমুল আমার দোয়া বলে কবুল করবেন, ওনার এই বিশ্বাস উনি অসুস্থ, আল্লাহ যেন ওনার চোখের অসুস্থতা শারীরিক অসুস্থতা যেন ঠিক করে দেন। এখন দোয়া
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كلنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم حبب إلينا الإيمان وزين في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك حبك حب من يحبك والعمل الذي يبلغنا حبك ربنا لا تدع لنا ذنبا إلا غفرت ولا هم إلا فرجت ولا دينا إلا قضيت ولا مريضا إلا شفيت ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين رب اغفر وارحم أنت خير الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك ومن النار نعوذ بك من غضبك ومن النار نعوذ بك من غضبك ومن النار আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন, আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন, আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন, আয় আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন, আয় আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, আয় আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, আয় আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, আল্লাহ সিনাতে আপনার মহব্বত দান করেন, আপনার মারিফত দান করেন, আপনার নূর দান করেন, আল্লাহ আপনার ভালোবাসার যন্ত্রণা আমাদেরকে নসিব করেন, আপনার ভালোবাসার ব্যথা আমাদেরকে দান করেন, আপনার প্রেম প্রেমের জ্বালা আপনি আমাদের নসিব করে দেন, আল্লাহ জিন্দগি বন্দিগি বানায় দেন, আল্লাহ জিন্দগিকে বন্দিগি বানায় দেন, খাঁটি বন্দাদের অন্তর্ভুক্ত আমাদের করেন, আল্লাহ আউলিয়া সিদ্দিকিনের মধ্যে আমাদেরকে সামিল করেন, আল্লাহ এই সব দোয়া মনে আমাদের জন্য কবুল করেন, আমাদের ঘরের সকলের জন্য কবুল করেন, আমাদের সন্তানাদের জন্য কবুল করেন, আমাদের খানদানের সকলের জন্য কবুল করেন, সকল আপনজন প্রিয়জনদের জন্য কবুল করেন, সারা জাহানের মুসলমানদের জন্য কবুল করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে আপনার বানান, আপনার বানান, আপনার বানান, নফসের ধোকা শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান, সব গুনাহ সব নাফরমানি থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে উদ্ধার করেন, আল্লাহ ইমান ইসলামের কদর বুঝার আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ নিজেকে সাচ্চা মুসলমান রূপে গড়ার তৌফিক আমাদেরকে দান করেন, আল্লাহ নিজের জীবনের ভুল ত্রুটি গুনাহ খাতার জন্য আপনার নিকট শর্মিন্দা হয়ে তওবা করার তৌফিক আমাদেরকে দান করেন, বারবার মাফ চাওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, তাকওয়ার জীবন আপনি আমাদেরকে নসিব ফরমান, খাঁটি কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক জোড়ার তৌফিক আমাদের দান করেন, সব মুসলমানকে ভালোবাসার তৌফিক দান করেন, মুসলমানকে ঘুম থেকে জাগার তৌফিক দান করেন, আল্লাহ ইমানের নূর নিয়ার, ইমানের নূর নিয়া মুসলমানকে ঘুম থেকে জাগবার তৌফিক দান করেন, আপনার ভালোবাসার ব্যথা নিয়া মুসলমানকে ঘুম থেকে জাগার তৌফিক দান করেন। আল্লাহ মুসলমানদেরকে মুসলমানের আখলাক, মুসলমানের চরিত্র, মুসলমানের জিন্দগি গুণাবলী আপনি নসিব করেন। আল্লাহ মেহরবান মালিক দুনিয়ার কাফের মুশরিকদেরকে দীন ইমান ইসলাম কবুলের তৌফিক দান করেন। আল্লাহ মেহরবান মালিক ইমান ইসলামের উপর আমাদেরকে অটল অবিচল বানায় দেন। আয় করিম মালিক বন্দীগীর রাস্তাকে, আপনার ভালোবাসার পথকে আমাদের জন্য সহজ করে দেন, বরং মজাদার করে দেন, আনন্দময় করে দেন, মধুময় বানায় দেন। হায় আল্লাহ এই আজকের এই মাহফিলের যারা আয়োজক ব্যবস্থাপক, সর্বোত্তম পুরস্কারে আপনি ভূষিত করেন। আল্লাহ দিনই মাহফিলের জন্য যারা বিভিন্ন ভাবে সহায়তা করছেন, আল্লাহ যারা এখানে শরীক হয়েছেন, অংশগ্রহণ করছেন, সকলকে আপনি সর্বোত্তম পুরস্কারে ভূষিত করেন। যে সকল মুসলমান ভাই বোনেরা বিভিন্ন বিষয়ে দোয়া চাইছেন, হে আল্লাহ সকলের মিনতি আপনি কবুল করেন, সকলের মিনতি আপনি কবুল করেন, আল্লাহ সকলের আরজু আকাঙ্ক্ষা আপনি কবুল করেন, সব জায়েজ এবং নেক আকাঙ্ক্ষা আপনি পুরা করে দেন, সব জরুরত আপনি পুরা করে দেন, সব মুশকিল আসান করে দেন, সব পেরেশানি থেকে নাজাত দান করেন, সব লাঞ্ছনা থেকে নাজাত দান করেন, শান্তির জীবন দান করেন, আরামের জীবন দান করেন, সম্মানজনক জীবন দান করেন, সাফল্য মণ্ডিত সফল জীবন নসিব ফরমায় দেন। আরেক ভাই যার চোখের কষ্ট এবং আরো যাদের বিভিন্ন অসুখ বিসুখ, আয় আল্লাহ আপনি সেবা দান করেন, আয় আল্লাহ আপনি সম্পূর্ণ সুস্থ করে দেন, আয় আল্লাহ আমাদের সব রোগীদেরকে সম্পূর্ণ সুস্থ করে দেন, যারা জাদুগ্রস্ত জাদু থেকে মুক্ত করে দেন, যারা শত্রু দ্বারা আক্রান্ত শত্রু থেকে আপনি রক্ষা করেন, উদ্ধার করেন, আয় আল্লাহ সব শত্রু হিংসুক এবং ষড়যন্ত্রকারীদের চক্রান্ত ষড়যন্ত্র সবকিছুকে আপনি আপনার কুদরতে কাহেরার দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দেন। আয় আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনার বানান, আপনার বানান। এই মহল্লাবাসী যারা আজকে এই মাহফিলের কারণে অনেক কষ্ট স্বীকার করছেন, আয় আল্লাহ এদেরকে দুনিয়া আখেরাতে অনেক বড় পুরস্কার দান করেন, অনেক বড় সম্মান দান করেন, অনেক বড় সাফল্য নসিব করেন। আল্লাহ আমাদের দেশটার উপরে আপনি বেসুমার রহমত নাজিল করেন, অফুরন্ত রহমত নাজিল করেন, আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত বরকত দান করেন, অফুরন্ত খনিজ সম্পদ দান করেন। আল্লাহ আমাদের দেশের জমিনের ভিতরে আপনি স্বর্ণের খনি দান করেন, গ্যাসের অফুরন্ত খনি দান করেন, তেলের অফুরন্ত খনি দান করেন। আল্লাহ সমগ্র মুসলিম জাহানের উপর আপনি বেসুমার রহমত বরকত নাজিল করেন, দুনিয়ার যে কোনো প্রান্তে কোনো মুসলমান আছে, আল্লাহ মুসলমানকে ইজ্জতের সাথে ইজ্জতের জিন্দগি দান করেন, শান্তিময় জীবন দান করেন। দুনিয়ার যে কোনো জমিনে, যে কোনো মাটিতে, যে কোনো দেশে মুসলমান আজকে নির্যাতিত, হায় আল্লাহ আমাদের মজলুম মুসলমান ভাই বোনদেরকে আপনি রক্ষা করেন, হায় আল্লাহ মজলুম মুসলমানদেরকে আপনি রক্ষা করেন, হায় আল্লাহ মজলুম মুসলমানদেরকে রক্ষা করেন, হায় আল্লাহ নিষ্ঠুর জালেমদের হাত থেকে আপনি এদেরকে উদ্ধার করেন, হায় আল্লাহ আপনি উদ্ধার করেন। আল্লাহুম্মা আরহাম উম্মাতা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আসলিহ উম্মাতা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ফারিজ আন উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আনসুরনা ওয়া লা তানসুর আলাইনা, আল্লাহুম্মা আনসুরনা ওয়া লা তানসুর আলাইনা, আল্লাহুম্মা আনসুরনা ওয়া লা তানসুর আলাইনা, আল্লাহুম্মা আনসুরনা আলা মান বাগা আলাইনা, আল্লাহুম্মা আনসুরনা আলা মান বাগা আলাইনা। হায় আল্লাহ আমাদের সব দোয়া মুনাজাতকে নিজ দয়া কবুল করেন, রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আপনি কবুল করেন, জরুর জরুর কবুল করেন। হে দয়াবান, হে মেহরবান, আমাদের সব বিনতি নিজ করুণায় আপনি কবুল করেন, কবুল করেন, অবশ্য অবশ্যই কবুল করেন। মুফলিসানে মাহমুদাদুর কুয়েতু শায়ান লিল্লাহ জামাল কুয়েতু دستِ بخشا جانبِ زمیلِ ما آفری بر دست بر بازوتو ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন 01715 8068 8068
অনেক সোজা করে দিছে।